25 ডিসেম্বর 2015 বাদ জুমা মজলিস মজলিসে শেখুল হাদিস আরব বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকত মিল আলিয়া পীর সাহেব ঢালকানগর ঢাকা
রাসূলুল্লাহ মুখ দেখায়ো মোরে মহিমা এবং সান মোতাবেক আমাদের কোন আমল কোন ইবাদত কি হয়। আমরা চেষ্টা করতে থাকব তিনি নিজ দয়াতে কবুল করবেন। আর যদিও বা সত্য তো এই যে আমাদের কোন আমলই আল্লাহ পাকের সান মোতাবেক কবুলের যোগ্য হয়, কবুলের যোগ্য তো হয় না, কিন্তু নিজ দয়াতে তিনি কবুল করেন, নিজ দয়াতে কবুল করেন। এই জন্য আমলও করতে থাকি এবং গুনাহ থেকে বাঁচতেও থাকি, ক্ষমা প্রার্থনা করতেও থাকি, মিনতি করতে থাকি, কান্নাকাটিও করতে থাকি। কান্না যখন না আসে কান্নার ভান ভণিতা করি, সেটাও আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং পছন্দনীয়। তো গাফেল না থাকি, দুই জিনিস মানুষকে ধ্বংস করে, একটা হচ্ছে মাসিয়ত আর একটা গাফলত। এই দুই জিনিস মানুষের জন্য ধ্বংসাত্ম, মাসিয়ত এবং গাফলত। মাসিয়ত গুনাহ করা, গাফলত গাফেল থাকা, না গুনাহ করা না গাফেল থাকা। গুনাহ ও সর্বনাশা, গাফলত গাফলতিও সর্বনাশ, দুইটার থেকে বিরত থাকা চাই। কিছুক্ষণ আমল করলাম, পরে যা খুশি তা করলাম, এবং সঙ্গে সঙ্গে দিন রাত এই ফিকির থাকে যে আমার দ্বারা না আল্লাহর হক নষ্ট হয়, না আল্লাহ নারাজ হন, না আল্লাহ পাকের কোন বন্দার বন্দি আমার কোন ব্যবহারে আঘাত পান, কষ্ট পান, অপমান হন। প্রত্যেক মোমেনের এটা দায়িত্ব জিম্মাদারি। যে সকল মানুষ নামাজ শিখে ফেলছেন, তসবিহ তাহরীর জিকির তেলাওয়াত শিখছেন এবং করেন, কিন্তু অধিকাংশই এটা এই ত্রুটি থাকে যে লোকদের সঙ্গে সুন্দর ব্যবহার এটা আমরা জরুরি যেন মনে করি না, মনে অন্তরে বিশ্বাস করি যে জরুরি, বাস্তব জীবনে সেটার প্রতিফলন নেই, সে মোতাবেক আমল নেই। যে যখন তখন যার তার সঙ্গে দুর্ব্যবহার, গরমাগরমি, তেজাতেজি, হরবস্ত, একজন মনে হয় যে প্রত্যেকের পিসার মুরিদকে শাসন করতেছে। হ্যাঁ, যে মুরিদ বেচারা নিজের জীবনকে ন্যস্ত করে নিজের শাইখের হাতে, সে আদর করলেও খুশি হয়, রাগ করলেও খুশি হয়, শাসন করলেও খুশি হয়, এবং নিজের নিজের প্রিয় শেখ মাহবুব শেখ যার জন্য মানুষ জীবন উৎসর্গ করে, যার জন্য জীবনের অনেক কিছু জলাঞ্জলি দেয়, তার কঠোরতা বা কঠোর শাসনও মরিদের কাছে তিক্ত মনে হয় না। সাময়িকভাবে অনেক কষ্টকর লাগলেও একটু পরে সেটা আবার তার কাছে ভালো লাগে, আরাম লাগে। কিন্তু অন্য কারুই এরকম কঠোরতা এবং শাসন সেই লোকটাই আবার সহ্য করতে পারে না। এজন্য মনে করা যে আমিও তো মুরব্বী মানুষ, আমিও তো সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, আমিও একজন মহানাশা, না এরকম মনে করে কাউকে কষ্টদায়ক কথাবার্তা না বলা চাই, এরকম কষ্টদায়ক আচরণ না করা চাই। কারণ আরেকজনের ফায়দার জন্য আমার আখেরাত আমি ডুবাবো কেন? আরেকজনকে শুদ্ধ করার জন্য আমি নিজে অশুদ্ধ হব কেন? আরেকজনকে আরেকজনের জীবনকে পবিত্র করতে গিয়ে আমার জীবনকে আমি অপবিত্র করব কেন? আরেকজনকে কালিমা কলুষ কালিমা থেকে মুক্ত করতে গিয়া আমি আমার নিজের জীবনকে কালিমা যুক্ত করব কেন? আরেকজনকে সুন্দর কথা শিখাইতে গিয়ে আমার জবানকে আমি অসুন্দর করব কেন? কি কথা বলেননি? এজন্য সেখানে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি, লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। অনেক বাবা মা মনে করেন আমি বাপ আমার কথা মানতে হবে, আমি মা আমার কথা মানতে হবে, কিন্তু সব বাবা মাকে আদর্শ বাবা মা হওয়া উচিত। আদর্শ বাবা মা কে? যে যে জীবনের সব ক্ষেত্রে ইমানের রংওয়ালা, নেক আমলের রংওয়ালা, আল্লাহ পাকের ভয়ওয়ালা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের জীবনওয়ালা, আখলাক চরিত্র সুন্দর, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আখলাকে রঙে রঞ্জিত, এরকম এই বাবা মা সীমা লঙ্ঘন নিজেও করেন না। তো সন্তান দেখতে থাকে এই বাবা মা নিজে উস্তাদের মতো থাকেন সন্তানের কাছে, এই সন্তান বাবা মার ইমান দেখে ইমান শিখে, নামাজ দেখে নামাজ শিখে, সুন্দর কথা দেখে সুন্দর কথা শিখে, সুন্দর ব্যবহার দেখে দেখে সুন্দর ব্যবহার শিখে, সহ্য করা দেখে দেখে সহ্য করা শিখে, সবর করা দেখতে দেখতে সবর করা শিখে, শুকর করা দেখতে দেখতে শুকর করা শিখে, গুসা হজম করা দেখতে দেখতে গুসা হজম করা শিখে, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা দেখতে দেখতে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা নিবা নিরাপদ জীবন গড়া শিখে। এজন্য প্রত্যেক বাবা মায়ের উচিত আদর্শ বাবা মা হওয়া, আদর্শ পিতা মাতা হওয়া। কেন যে অনেক বাবা মনে করে আমি খুব গরম হইতে জানি এজন্য আমি খুব আদর্শ পিতা মাতা, শাসন করতে জানি, ডান্ডা হাতে রাখতে জানি, কড়া কর্তা বলতে জানি, এটা কোন আদর্শ পিতা মাতা হওয়ার ফর্মুলা না, নীতিমালা না। আদর্শ পিতা ছিলেন রসুল্লাহ সাল্লাহ, তাই না? আদর্শ পিতা, তিনি কি সুন্দর কথা বলতেন, কি সুন্দর ব্যবহার করতেন, কি সুন্দর তার জীবন ছিল। তো লোকমান আল ইসলাম সম্পর্কে সুরায় লোকমান কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, হযরত লোকমান তার সন্তানদেরকে তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান আমার, ভাষা কত সুন্দর, কিন্তু সে আমরা এই পৃথিবীতে দেখি যে বাবা মায়েরা সন্তানকে শাসন করতে গিয়েও নিচু ভাষা নিচু কথা কর্কশ উচ্চারণে অভ্যস্ত বেশি, এগুলোর দ্বারা কোনো কল্যাণ হয় না, কোনো ফায়দা হয় না, বরং যেটুকু হয় সবটুকুই শুধু ক্ষতি, সবটুকু হয় আরো বাড়তি বিপদের কারণ। এজন্য জীবনের সবকিছুতেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শেখা কর্তব্য, তাই না? এক সাহাবী ভুল করে ফেলছিলেন, পরে তিনি বললেন যে আমার এমন একটা ভুল, কিন্তু মা জরাবানি ওলা কাহারানি আলা সাতামানি, তাজ্জব লাগলো যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে মারলেন না, ধমকা ধমকিও করলেন না, আমাকে বকাও দিলেন না। দেখছিলাম তোহফাতুল আহওয়াজিতে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো কিছুই করলেন না, তো এই যে সাহাবি রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবর এবং হেলমের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাই না? এজন্য যেখানে শাসন করার কর্তব্য শাসন তো করা চাই, কিন্তু মাত্রা মোতাবেক, মাত্রা মোতাবেক, মাত্রা ছাড়া না। বলতেই থাকলাম যে পর্যন্ত পারলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো যাই হোক, তো মহান রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রাখা, সুন্দর সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতে থাকা, প্রতিদিনই নতুন ভাবে সূর্য উদয় হয় তা আবার নিজের জীবনটাকেও আরেকবার নতুন ভাবে গড়ার চেষ্টা করি, এতে গতকাল থেকে আজকের জীবন আরো সুন্দর হয়, ঈমান আরো তাজা হয়, আখলাক আরো সুন্দর হয়, ব্যবহার আরো উন্নত হয়, চিন্তা ফিকির অনুভূতি আরো পবিত্র হয়, আমল নামায় আজকে নেকি আরো বেশি জমা হয়, আখেরাতের ফিকির আরো বাড়ে, হ্যাঁ না? লোকেরা জন্য এই আমার সুন্দর ব্যবহার দেখলে অনুসরণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, আমার সুন্দর জীবন দিকে উপকৃতই হয় ক্ষতিগ্রস্ত না হয়, এই লোক এরকম, হ্যাঁ না? এবং এমন ব্যবহার করি, এমন কথা বলি, এমন ভাবে চলি, মানুষ আমাকে দোয়া দেয়, মানুষ আমাকে দোয়া দেয়, তার সুধারণা তার দোয়া সেটা আমার পরকাল জীবনের সম্বল যাতে হয়। আমি তো পারিনি কিছু করতে, আল্লাহর বান্দারা যদি আমার জন্য দোয়া করে সেই দোয়া আমার পরকালের বড় সম্বল হবে। ফরিদপুর এত বড় ধরনের মানুষ ছিলেন, এত বড় আলেম ছিলেন, আমাদের এই দেশের সব ওলামায়ে কেরাম তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন, এমনকি এই ভারত পাকিস্তানের ওলামা ইকরামও তাকে শ্রদ্ধার নজরে দেখেন, তার ব্যাপারে উচ্চ ধারণা রাখেন, তাকে অনুসরণীয় আলেমদের একজন মনে করেন, অনুসরণীয় আলেমদের শীর্ষস্থানীয় মনে করেন। সেই মহানসন্দ ফরিদপুর রহমতুল্লাহকে কেউ জিজ্ঞাসা করছিল যে আপনি হজরত এই গড়ডাঙ্গার এই তৎকালের অজপাড়া গা গ্রাম থেকে গিয়ে এই দারুল দেওবন্দে পৌঁছলেন, ফের হাকিমুল মুতাহারের নিকট গেলেন, বিশ্বের সেরা আলেমদের নিকট থেকে দিন শিখলেন, হাকিমুল মুতাহারের নিকট থেকে আল্লাহর মহব্বত আর দিন শিখলেন, সারা এই মহাদেশের মানুষের কাছে দিনের দিক থেকে এত শ্রদ্ধার আসন লাভ করলেন। তো এই যে এত বড় আপনার জীবনের মর্যাদার সফলতা, এটার কারণ হুজুরের কিছু মনে পড়ে? এর পিছনে কারণ কি? হুজুর স্বতঃস্ফূর্ত ভাবে বললেন যে এত কিছু তো খেয়াল পড়ে না, তো ছোটবেলার এক দুইটা ঘটনা মনে আছে। হ্যাঁ, সেই দুইটা ঘটনাই হলো দুই মানুষের দোয়া পাওয়া, সাধারণ মানুষের দোয়া। যে এক বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যেতেছিলেন, মাথায় তার বোঝা বহন করতে তার খুব কষ্ট হচ্ছে, আমি দেখলাম তো গিয়া বললাম যে চাষা যান আমাকে দেন, বোঝাটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আস। বৃদ্ধ বলল যে না তুমি পারবে না, তুমি কষ্ট করো না। বললাম যে না আমি পারবো, আপনার কষ্ট হচ্ছে দেন আমাকে। আমি মিনতি করে বোঝাটা তার নিকট থেকে নিলাম, তার বাড়িতে পৌঁছে দিলাম। বৃদ্ধ রাস্তা দিয়ে এই বোঝাটা নিতে তার গর্দানের রোগ এরকম আঁকা বাঁকা হচ্ছিল। বলেন যে বাড়িতে পৌঁছে দেওয়ার পর এই মানুষটা পুটানের মাঝখানে দাঁড়ায় হাত তুললেন আসমানের দিকে আর দোয়া করতেই থাকলেন। এই একদিন দেখলাম এক বৃদ্ধ মানুষ আমার জন্য কি যে দোয়া করলেন। আর একবার বাড়ির কাছেই এক বাড়িতে গেলাম, এক দেখলাম যে এক মুসলমান ভাই বয়স্ক মলিন চেহারা। আমি বললাম কি হলো? বললো যে দেখো আমার তো কোনো আইন ক্যামের ব্যবস্থা নাই, ডিঙ্গি নৌকা আছে, পুরো এলাকা আমাদের এই বাড়ি বাড়িতে যাইতে হয় নৌকা দিয়া, এমন অবস্থা ছিল। এই নৌকাটা দিয়ে আমি একটু আয় করি, কোন ছেলেরা দুষ্টামি করে আমার নৌকাটাকে অথই পানির মধ্যে ডুবাইয়া দিছে, ওখান থেকে আমি তুলতেও পারবো না, আর আমি এইভাবে কষ্ট করবো, আমার রোজগার নষ্ট হচ্ছে। তো ওদের বলেন যে আমি তখন বললাম একটা বড় দড়ি দেন, আমি লাভ দিয়া পড়ি ওই নৌকাটাকে বাইন্ধে উপরে আসি, ওর দড়ি ধরে টাইমটা ওটা উঠাবো। তো ওই বয়স্ক লোকটা বলল যে অনেক বেশি গভীর পানি তো ভয়ের কারণ, এটা তুমি করো না। বলো না দেন আমি পারবো। তরুণ ছিলেন, সাহস ছিল, বড় একটা দড়ি নিয়ে লাভ দিয়া পড়লেন। একদম হুজুর বলেন যে আমি যাকেই থাকলাম তলে নৌকার খবর নেই, অনেক নিচে পৌঁছলে দেখলাম ঠিকই নৌকা পাওয়া গেছে, ডিঙ্গি নৌকা, গভীর পানি। ওখানে ওই ওর গায়ের সঙ্গে দড়িটা দিয়ে কষ্ট করে পানির তলে বাঁধলেন। বলেন যে আমি যখন উঠতে পারবো কিনা আমার বুঝে আসতেছিল না, আমার দম তখন বন্ধ হয়ে যেতেছে, ভয় লাগতেছিল যে হয়তো আমি বাঁচবো না, কিন্তু রব্বুল আলমিনের দয়া যা আমি উঠতে পারলাম, পানির উপরে আসতে পারলাম। তো পরে লোকজন নিয়ে দড়ি দিয়ে দড়িটা ধরে টানাটানি করতে করতে নৌকোটা কোলে আনলাম, লোকটা এমন খুশি হল, ওই মানুষটা আমাকে অনেক দোয়া দিলেন, বহুত দোয়া করলেন, হাত তুলে আল্লাহ তো অনেক দোয়া। হয়তো বা এই দুই বৃদ্ধ মানুষের দোয়ায় আল্লাহ আমার প্রতি এত মেহরবানি করছেন। শুনতেছেন ভাইয়ারা? এজন্য সময়গুলোকে এইভাবে নষ্ট করে না ফেলা যে আমার নামাজই যথেষ্ট, আমার দোয়া মনোযোগই যথেষ্ট, আমার নিজের ব্যক্তিগত আমলই যথেষ্ট, এমনটা না করা। বরং কি জানে কোন উসিলাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, কোন উসিলাতে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে জাহান্নামের আগুন নিভে আমাকে বলবেন যে এই কারণে তোমাকে জান্নাত দিলাম, কিছুই তো বলা যায় না। জুনায়েদ বাগদাদির অমলের মতো এত বড় মানুষ, তার ইন্তেকালের পর কোন বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন, আল্লামা সাহারানির মতো লিখছেন, তো জিজ্ঞাসা করলেন যে আপনার কি খবর, আল্লাহ পাক কেমন ব্যবহার করলেন আপনার সঙ্গে? হযরত জুনায়েদ বাগদাদি বললেন, সারা জীবনের সব আমলই বৃথা গেছে, কোনটা দিয়েই রক্ষা পাওয়ার নাজাত পাওয়ার কোন সুরত হয়নি। আল্লাহ পাক বললেন যে জুনায়েদ, তুমি ভোর রাত্রে উঠতে আমাকে ডাকতা, কেউ জানত না, নির্জনে গোপনে ডাকাটাকি করতে, এটা বড় ভালো লাগছিল। আরে আমার বান্দাদের কিছু দিনের কথা শুনেতা, আমার মহব্বতের কথা শুনেতা, মাসলা মাসাইল বলতা, শুধু এই দুইটা কারণে তোমাকে নাজাত দিলাম। শুনতেছেন ভাই? এক বর্ণনা শুধু একটাই আছে যে খালি তোমার চুপচাপ দুই রাকাত পড়তে যে আমার জন্য গোপনে, সেটা আমার কাছে পছন্দ লাগছে, এইটুকুর জন্যই তোমাকে আমি নাজাত দিলাম। শুনতেছেন ভাই? আজীব শান এবং আজীব মহল্লা। রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম বলছেন যে এক মেয়ে লোক ছিল পূর্ববর্তী কোন উম্মতের মধ্যে, চরিত্র ভালো ছিল না, তো চরিত্র দূষিত ছিল। মুসলমান মেয়ে মানুষ কিন্তু চরিত্র তার নিচু। তো একদিন কোথাও যাওয়ার পথে সে দেখতে পায় যে একটা কুকুর প্রচন্ড পিপাসায় রোদের মধ্যে হাঁপাইতেছে। তো তার মায়া লাগলো, দরদ জাগলো, সে গায়ের যে ওড়না ছিল সেটা নামায় সে নিজের পায়ের যে মোজা, চামড়ার মোজা, সেটা তো এরকম একটা পাত্রের মতোই হয়, সেটার সঙ্গে বাইন্ধে তো ওই পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলছে। কুয়ার থেকে তো কুকুরে পানি তুলতে পারে না, সে পানি তুলে এনে এই প্রচন্ড পিপাসা কাতর কুকুরটাকে পান করাইছে মেয়েটা, বস এতটুকু। কিন্তু কোন নেক আমলের অভ্যাস নাই, যা আছে ভয়ঙ্কর মারাত্মক পাপের অভ্যাস, ভীষণ নিচু পাপের অভ্যাস। যাই হোক, রসুল্লাহ সাল্লাম বলেন মেয়েটার মৃত্যু হল, মহান রব্বুল আলামিন তাকে ডাকলেন এবং বললেন যে আমার এক মাখলুক, বোবা মাখলুক, এই কুকুর পিপাসায় কাতরাইতে ছিল, তখন তোমার দরদ লাগছে, ওকে তুমি এই পানি তুলে পান করেছ, এইটুকু আমল আমার কাছে এত পছন্দ লাগছে, এর কারণেই শুধু তোমার জীবনের সব জঘন্য পাপ আমি মাফ করলাম এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। কিভাবে এটা মনে করা যে কি আমলের দ্বারা আমার নাজাত হবে? শুনতেছেন ভাই? হাকিম উল মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন সব মুরিদদের সামনে বললেন, কিসি কো আগর মেনে মারা ভি হো, বুরি বাত কেহকর পুকারা ভি হো, ও আদান কর মুরসিলে ইন্তিকাম, কিয়ামত কে দিন পর না রাখিয়ে কাম, খুদা পাস মুঝকো খজালত না হো, বরোজে কিয়ামত নদামত না হো। ভাইরা, যদি আমি কাউকে মারধর করে থাকি, বকা ঝোকা করে থাকি, যার কারণে তোমার কষ্ট রয়ে গেছে, আজকে আসো আমার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করো, এখনই বিষয়টা সাফ করো, এমন না হয় কিয়ামতের দিন এই জন্য আল্লাহ পাকের নিকট আমাকে লজ্জিত হইতে হয়, ধরা পড়তে হয়, হ্যাঁ এর পরিণতি আমাকে ভুগতে হয়, এমনটা যাতে না হয়, আজকে তোমরা এটার প্রতিশোধ গ্রহণ করে আমাকে আখেরাতের ময়দানে মুক্ত হওয়ার ব্যবস্থা করো। তো সকলে তো মহব্বত করনে বালা, দিল থেকে মাফ করনে বালা, কারো কোনো দাবি দাওয়া থোড়াই আছে, কিন্তু ভয় তো করতেছিলেন, কাঁপতে তো ছিলেন না। শাহ আব্দুল গনি ফুলপুরের রহমতুল্লাহ আলাই নিজের এক চাকরকে, এক কর্মচারীকে ধমক লাগাইছেন একটু বেশি, পরে চলে ওই কর্মচারী হিন্দু ছিল, হ্যাঁ, যে ফুলপুরে সুদনীপুর এলাকায় তার বাড়ি ছিল, এত দূর তিনি গেছেন পায়ে হেঁটে এবং আল্লাহর ভয়ের চুলে রাস্তা ভুলতেছিলেন, এক মাইল রাস্তা অতিক্রম করতে কয়েক মাইলের বরাবর সময় লাগছে, সেই বাড়িতে গিয়ে লোকের কাছে মাপ চাইছেন, সে মাপ দিবে এই শব্দটা বলে না, বলে যে আপনি আমার বাবার সমান, আমি কেমনে বলি মাফ করবো, আপনার তো আমি বাপের মতো মনে করি, আপনি মারলেও আমি খুশি আছি। হযরত বললেন, না তুমি আমাকে মাফ করো, আমি কেমন আল্লাহকে কেমনে মুখ দেখাবো। পরে অনেক পীড়াপিড়ি করলে তখন ওই লোকটা বলল যে আপনার নির্দেশ মানার জন্য বলছি, মাফ করলাম। হযরত ফিরে আসলেন, ওই রাত্রেই তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে স্বপ্নে দেখেন। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম একটা নৌকায় চড়ে আসতেছেন, আর এক নৌকাতে হযরত সাহাবী ফুল পরি। রসুল সাল্লাহ আলাইস্লাম আমার শেখ রহমতুল্লাহ কথা অনুযায়ী হযরত আলী কারামুল্লাহকে বললেন যে আলী, আমার নৌকাটা আব্দুল গনি নৌকার সঙ্গে লাগাই দাও। ওই নৌকাটা আইনে যখন লাগাই দেওয়া হয়েছে, রসুল্লাহ নৌকা ফুলপুরি রহমুল্লাহ নৌকার সঙ্গে মিলাই দিলে লাগতেই যে একটা আওয়াজ হয়েছিল। হযরত ফুলপুরি বলতেন যে সারা জীবন যেন আমি সেই আওয়াজটা শুনতে থাকি আর মজা পেতে থাকি। তিনি পরের দিন ভোরবেলা এই স্বপ্নটা দোস্ত আহবাবের সামনে বর্ণনা করলেন এবং বললেন, ওই যে লোকটার কাছে গিয়ে নত হইয়া ক্ষমা চাইলাম আল্লাহর ভয়ে, তার জন্য নগদ পুরস্কার আল্লাহ পাক দিলেন, রসুল সাল্লাহের দৌলত দান করলেন। কোশ্চিন গেল নিজেকে বর্ণনা মনে করা, আমার বয়স, আমার এলেম, আমার আলো আমল, আমার বুজুর্গি, আমার সম্পদ, আমার বিল্ডিং, না কোন কিছুর কারণেই নিজেকে বর্ণনা মনে করা, বয়স হলে কি হয়েছে, হ্যাঁ কবুল যে হয়ে গেছে, যে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যে পছন্দনীয় হয়ে গেছে, যে সেই বড় পছন্দের বড় আল্লাহর পছন্দের, না আমি আল্লাহর পছন্দের, আমি কেমনে জানি, আর আমার জীবনের সব অপরাধ তো আমি জানি, যেটার একটা শাস্তি হলে জাহান্নাম নির্ধারিত হয়, তাই না? কাজে আমি ছোট, অন্যেরা সবাই বড়, অন্য সকলেই বড়, ছোটরাও আমার বড়, এই হিসাবে যে সে যদি আল্লাহর দরবারে এখনই কবুল মকবুল বান্দা হয়, আর এখন না হলো আল্লাহ পাকের নিকট থেকে পরে মাপ চেয়ে বড় হয়ে গেল, মকবুল হয়ে গেল, প্রিয় হয়ে গেল, তো সেই তো বড়। আর আমার তো খবর কিছুই জানি না, কেয়ামতের ময়দান আসলে তখন জানবো হলো কি, তার আগে কিছুই জানি। হয়তো তাকে আমরা বলতেন, নিজেকে বড় ভাবো কিভাবে, এখনো তো তোমার জন্য কেয়ামতের ময়দানে ক্ষমার ঘোষণা হয়নি, কেয়ামতের মাঠে ক্ষমা ঘোষণা করলে এখন তুমি ভালো, এখন তুমি বড়, এর আগ পর্যন্ত কিসের বড়, এই কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হেদায়েত নসীব করেন, অন্তর নূর দান করেন, জীবনটাকে নির্ধার ভাবে গড়ার জন্য ফিকির দান করেন। চিন্তা ফিকির দরকার, গাফেল না থাকা চাই, দুই জিনিস ধ্বংসাত্মক, মাসিয়ত এবং গাফলত। একটা হলো মাসিয়ত মানে গুনাহ, গাফলত গাফল থাকা, বেফিকির থাকা, ফিকির নেই, চলছি তো চলছে। অনেক মানুষের অভ্যাস এরকম, খালি গরমাগর, খালি গোসা, খালি গরম কথা, খালি কর্কশ মেজাজ, এটা বিপজ্জনক। এটা সুন্নত মোতাবেক জিন্দগি আদৌ না, বরং একদমই আল্লাহ রসুলের পছন্দের বিপরীত এক কলুষিত জীবন। কেন? রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, লা খায়রা ফি মান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ, তার মধ্যে কোনো ভালাই নেই, কোনো কল্যাণ নেই, কোনো মঙ্গল নেই, কোনো সৌন্দর্য নেই, যে লোকদেরকে মহব্বত করতে চান না, আর তার আচরণের কারণে মানুষ তাকে মহব্বত করে না, লোকের মহব্বত সে পায় না, সকলে ভয় পায়, না জানি দিল বোকা, না জানি মারলো ইট, কি কথা বোঝেন নেই, না জানি আমাকে অপমান করলো, এইরকম যেন না হয়। এজন্য নিজেকে সবসময় এরকম অবস্থায় রাখা যে আমার আমার আমলটা, আমার নিঃশ্বাসটা, আমার চাহনিটা, আমার মুখের কথাটা যেন আখেরাতে সম্বল হয়, যদি নাই বা হলো অন্তত এটা বিপদের কারণ না হয়, অন্তত এটা বিপদের কারণ না হয়, চোখের মধ্যে না থাকা। অনেকে আবেগে মনে করে আমি একটা গরম কথা বলল, সে মনে করবে যে ভালো বলছে। এই এই চিন্তা আমি করলাম কিভাবে, তার উপরে আমার কি এমনটা অধিকার প্রতিষ্ঠিত আছে, কি এমনটা আমি দাবি করতে পারি তার কাছে, কিছুই না, এটা আমার মনের একটা কল্পনা মাত্র। হ্যাঁ, এরকম যদি হয় যে কেউ একটা থাপ্পড় লাগাইলো মনে করে কি প্যার করলো আমাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা কি সকলের জন্য হয়? তাহলে এরকম আমি নিজের প্রতি এরকম সুধারণা কেন করি, এমনটা করা কি কিভাবে ঠিক হইতে পারে? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যাইতেছিলেন, এক সাহাবি শুয়ে ঘুমাইতেছিলেন, রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে জাগাবেন, পা দিয়ে তার পায়ে একটা ধাক্কা দিচ্ছেন, ধাক্কা মারছেন, জাগিয়ে দেখে রসুল্লাহ সাল্লাহ আসলাম কুশিতে বাঘ বাঘ, ওয়াই প্যার রসুল সাল্লাহ আসলাম, কেসা কিসমত ছিল এই সাহাবি, যে কতটা মানে আদর করা, আদর করলে হাত দিয়ে আদর করে একটু গা মাথা ছুঁয়ে দেয়, না হলে কপাল ছুঁয়ে দেয়, কিন্তু পা দিয়ে আদর করা এ সর্বোচ্চ আদর মায়ার পরিচয়। কতটা মহব্বত করলে, কতটা বিশ্বাস করলে সাহাবীর রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসার বিশ্বাস ভক্তিকে, কত ভক্তির প্রতি কতটা আস্থাশীল হওয়ার কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে পা দিয়ে এরকম একটু আঘাত করে তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করতে পারলেন। এটা কত বেশি এই সাহাবী রসুল সাল্লাহ আলাইসাল্লামের নজরে প্রিয় পাত্র হওয়ার দলিল। কিন্তু এখন এই ভূমিকায় আমরা সবাই যদি অবতীর্ণ আরম্ভ করি, এই সুন্নতকে চিন্তা করা দরকার, হারি আর সেই সুন্নত চিন্তা করার জন্য, সেই সুন্নতের সেই ঊর্ধ্বের সুন্দর জীবন আর মাকাম অর্জন করা কি দরকার না? কমপক্ষে ওই লোকটার অন্তরে এতটা প্রিয় বা শ্রদ্ধাবোধন হওয়া কি জরুরি না? আর এতটা বিশ্বাস আস্থা তার প্রতি পয়দা হওয়া জরুরি না? আর না হলে দুদুল্যমান একটা অবস্থার মধ্যে মনে করলাম আমিও এমনটা বল খেললে সে নিশ্চয়ই আমার উপর উৎসর্গ হবে, এরকম ধারণা করে নিজের আখেরাতকে বিপদগ্রস্ত করা বুদ্ধিমানের কাজ তো হইতে পারে না। মুফতি শহীদুসালাম ঘুম ভাঙছে না, এক বিস্ময়কর ইনসান মুফতি শহীদুসালাম, কোন আশ্চর্যজনক মানুষ দেখতে হলে লোকটাকে ফাঁকে ফাঁকে এক নজরে দেখবে, কম্পিউটার চালাইতে থাকে ওইখানে, কি করে এই লোকটা আল্লাহ জানে, বয়ান শুনতে থাকে। আমি চিন্তা করি যে বোখারি শরীফ যখন পড়ায় তখন ও ঘুমায় কি না, কেবল ওই সন্দেহ লাগে, ও ঘুমায় নাকি আল্লাহ জানে, জিজ্ঞাসা করছিলাম একদিন যে ওখানেও কি এরকম করেন কিনা, কারণ এই গোলমাল সেখানে হয় না। আমি হঠাৎ নজর পড়ে দেখি যে পড়ে যেতেছে ঘুমে, ঘুমায় আবার কায়েত হয়ে উপর হয়ে না, এই সামনের দিকে ঝুঁকবে না, এদিকে একদিকে কায়েত হয়ে জোরে জোরে পড়তে থাকে। আরো এক ভদ্রলোক আছে এখন আমার সামনে আছে, চশমা লাগায় ঘুমাইতে থাকে, মসজিদের নববীতে একসাথে বসে আছে ঘুমাই দিয়ে আছে, ঘুমাই দিয়ে আছে, অনেকক্ষণ পর জায়গা ড্রামা করে যে আমি জাগ না আছি। কিন্তু যখন বললাম যে এক দোস্ত দেখা করতে আসছে, তখন বললাম যে এই কি ওটার নাম, গাওয়া, গাওয়া খাওয়াইতে পারবা, দৌড়ছে এই ভদ্রলোক চশমাওয়ালা আর ঘুমায় নেই, যে গাওয়া আসতেছে, ওই সময় কিন্তু আর ঘুমায় নেই, কারণ গাওয়ার পাগল সে, গাওয়া ওই চায়ের মতো বলা চলে, যদিও চায়ের মতো একদম না, বাজ আউসাফের ভিতরে তাসবি, মুসাম্বা মুসাম্বাবির ভিতরে মুসাওয়াতে কামলা কোনো জরুরি তো না। আচ্ছা ভাই আর কি শোনাবা না, এই শেষ, আচ্ছা আর একটা শুনতে চাই, আল্লাহ আমাদের মাফ করেন। আর একটা বিষয়, লোকেরা অনেক টেনশন করে, বলে যে আমি খালি কেবল আমার মেয়ের দেখতে ইচ্ছা করে, এক মহানসাব লিখছেন যে আমি এরকম ভালো ভালো কিতাব পড়াই, আর পাশে যে মেয়ে লোক যাইতে থাকলে আমি একদম মাথা গরম হয়ে যায়, অস্থির হয়ে যায়, মনে হয় যে আমাকে সামলাতে পারবো না। এটা তো আপনার প্রশংসনীয় অবস্থা, বোঝা গেল যৌবন এখন স্ট্রং আছে, আর নাহলে তো হসপিটালে নিতে পারি তো বিপদই ছিল, কথা বুঝেন নাই। কিন্তু মানুষের মন কি আল্লাহ বানাইছেন এমন যে সৌন্দর্য দেখলে মনে আকর্ষণ পয়দা হয়, নারী দেখলে, শশুর ছেলে দেখলে মন সেদিকে আকৃষ্ট হয়, ভাবিত হয়। এক্ষেত্রে বন্দার কর্তব্য শুধু এতটুকু যে সে সেদিকে নজর করবে না, দেখবে না, কাছে যাবে না, তার সঙ্গে কোনো পাপের কাজে লিপ্ত হবে না। আর এটা হলো অন্তরের ব্যাপার, সেটা হলো অন্তরে নিজে ইচ্ছাকৃত তার সৌন্দর্য রূপ চেহারা কল্পনা করবে না, করতে থাকবে না, এতটুকু কথা বলেন না। এইটুকু করলে এটার নাম তাকওয়া, এবং সে একদম আল্লাহর হুকুমের উপর আছে। অথচ মন তখন অস্থির, খালি পেরেশান, কি করি, মন খালি অনিচ্ছাকৃত ভাবে অস্থির। মন 10 লক্ষ 12 যদি সেকেন্ডে মিনিটে অস্থির হয় এটা গুনাহ না, কিন্তু ওই ইচ্ছাকৃত কল্পনাটা গুনাহ, আর ওইদিকে নজর একবার তুললেও গুনাহ, আর ইচ্ছাকৃত কল্পনাও করল না আর নজর তুলল না, তার কাছে গেল না, তাকে ছুইল না, কোনো গুনাহ হয় নাই। কষ্ট করে চুপচাপ থাকছে আর ওর জান যাইতেছে কষ্টের চোটে, লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে ঊর্ধ্বের মাকাম মর্তবা নসিব হইতেছে একবার এই গুনাহটা থেকে বাঁচার কারণে। এখানে আরেকটা বিষয় বুঝার হলো যে হযরত ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, এমনকি স্বয়ং জিবরাইল আলাইহিসসালামের কোনোদিন খেয়াল জাগে নেই যে একটা সুন্দরী মেয়ে যায় একবার দেখে না আমি তওবা করলাম, এই খেয়াল কোন ফেরেশতার জাগেই না। আল্লাহ পাক মানুষ কি বানাইছেন এরকম, মানুষ আর জিন্দার থেকে বানাইছেন এরকম, যাদের মধ্যে এরকম খেয়াল অটোমেটিকলি জাগে। এই খেয়ালের বিরুদ্ধে লড়াই করে ওটাকে দমন করা, মুগুর দিয়ে পিটে এমন কোন দায়িত্ব বন্দার নাই। খেয়াল খেয়ালের জায়গায় থাকুক, তুমি তোমার বন্দীর জায়গায় থাকুক। এই খেয়ালকে দমায়া দেওয়া, তলায়া দেওয়া, পাতালের নিচে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের নাই, এটা আমাদের ক্ষমতার মধ্যেও নাই। আমাদের কাজ এতটুকু, খেয়াল হাজার বারও আসলে সে খেয়ালের সঙ্গে তাল না দেওয়া, কি কথা বুঝেন নাই, খেয়ালের সঙ্গে তাল না দেওয়া। হ্যাঁ, অর্থাৎ সেদিকে নজর করলাম না, তাকে নিয়ে আমি ভাবলাম না, কল্পনা চল্পনা করলাম না, ভিতরে নিজের মানসিক ভাবে এটা সেটা হেসা ইউ করেনগে, ইউ করেনগে, হেসা করেনগে, তেসা করেনগে, কোন কিছু এরকম কল্পনা জল্পনা করলাম না, তো বস আলহামদুলিল্লাহ। দিল পাক, দেহ পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক, এই লোক মুত্তাকি, ভালো মানুষ, জান্নাতি লোক, কথা বুঝেন নাই ভাইরা। এগুলো আমাদের কোন ধারণা না, কোরআন সুন্নার আলোকে একদম একদম অকাট্য ভাবে প্রমাণিত বিষয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মন বানাইছি এমন, ভালোটাও ভালোটাও করতে চাইবে, খারাপ খারাপটার দিকেও ধাবিত হবে। কদ আফলাহা মান যাক্কাহা, তুমি খারাপটার দিকে মন গেলে সেটা করো না, বস তাহলে তুমি কামিয়াব, নিঃসন্দেহে তুমি আমার, তুমি জান্নাতি। আফলাহা মানে হল বান্দা আল্লাহর হয়ে যাওয়া এবং জান্নাতি হয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া, জান্নাতি হয়ে যাওয়া, বস। এই জিনিসটা অনেকেই বুঝে না, অনেকেই খানকা হলেও বুঝে না, অনেক হুজুরও বুঝে না, অনেক সাইগুলো দিচ্ছে এখনো বুঝতে পারে না। সেদিন যশোর থেকে গালে মারছেন বৃদ্ধ মানুষ মুরব্বী, তো লোকজন চলে গেল, আমাকে একলা বললেন আমার তো রোগে শেষ, আমি তো ভিতর সাফ করতে পারলাম না। ওই আলেম মানুষ আল্লাহওয়ালা লোক, ভিতর যে যন্ত্রণা পেরেশানি, বুড়া হলে কি হয়েছে, হ্যাঁ না, মন তো এখনো বুড়া হয়নি, মন একদম জোয়ান। হ্যাঁ, বুজুর্গকে বলেন যে চুল তার সাদা, তার সাদা চুল দেখে মনে করো না যে মনও তার এরকম সাদা চুলওয়ালা, মন কিন্তু একদম কালো চুলওয়ালা, মানে মন পূর্ণ যৌবন প্রাপ্ত এখন। হ্যাঁ, থানুই বলেন যে অনেক লোকেরা মনে করে বুড়া মানুষ তো নিজের যুবতী মেয়েকে বুড়া কোন মুরব্বীর কাছে নিয়ে বলে যে এই তোর দাদা লাগে, দাদা নানা লাগে, এমনিতে মুখ ডাকার না, দাদা নানা দোয়ালো দোয়ালো পা ছুঁয়ে সালাম কর। আর এই মেয়ের ওই দাদার কাছে যাওয়া, তাকে দেখা দেওয়া, তার পা ছোঁয়া জায়েজ তো না। তো এই লোকেরা সাদা মনে মনে করে যে বাংলা সাদা মনে মনে করে যে এ তো বুড়া মানুষ তো একদম, এ তো একদমই মানে এখন দুনিয়াতে নাই, এমনি বাইরে আছে, দুনিয়াতে নাই বাইরে আছে। দুনিয়াতে নাই, এটা ভুল, দুনিয়াতে আছেন এবং বিশেষজ্ঞ দুনিয়াতে আছেন। তোমরা এখনো এতটা জানোই না যতটা এই বিশেষজ্ঞ জানে, অনেক প্র্যাকটিস এবং অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব তিনি, কথা বোঝেন। এই জন্য এসা লোকের থেকে, এইরকম বৃদ্ধদের থেকেও মেয়েদেরকে দূরেই রাখা চাই, এটা মানুষের ভুল ধারণা এবং নিজের জ্ঞানের অপরিপক্কতা, জ্ঞানের মারাত্মক দোষনীয় ত্রুটি এবং ঘাটতি। এটা আমার কথা বুঝতে পারতেছে না তো? যাই হোক, যে মানুষ যে জিন্দা আছে তো তার দায়িত্ব আছে যে গুনার সব সীমানা থেকে নিজেকে দূরে রাখা। পীর জিহুদ রহমতুল্লাহ ছিলেন যে এক বুজুর্গ বড়কাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলতেন জিন্দা লোকের বিশ্বাস করতে নাই, জিন্দা লোকের বিশ্বাস করতে নাই, আজীব কথা। কিন্তু এটা পীর জিহুদ যদিও বলতেন, দেখলাম যে এটা মূলত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন فَإِنَّ الْحَيَّ لَا تُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ জিন্দা লোকের উপরে পূর্ণ আস্থা রাখা মুশকিল ব্যাপার, মানুষ তো, আর নবী তো না, নবীর পদস্খলন ঘটে না, আর যে কোনো লোকের পদস্খলন ঘটতে তো পারে। এজন্য একেবারে একশতভাগ নিরাপদ মনে করা, কোথায় গলায় এটা কি করছো, খারাপ ধারণা তো করা যাবে না, এই লোক ভালো না, এই ধারণা করা গুনাহ, কিন্তু অসাবধান থাকা যাবে না, খারাপ ধারণাও করা যাবে না, অসাবধান থাকা ঠিক হবে না, এই দুটোর ব্যালেন্স রক্ষা করে চলতে হবে। শুনতেছেন ভাই? যদি না আমি পৃথিবীর সেরা আউলিয়া আকাবের ওলামা বুজুর্গান দ্বীনের সোহবত লাভ করার তৌফিক যদি না হইতো, আর ই আকাবের দ্বীনের কিতাবাদি এলমের নিখুঁত ভাণ্ডার পড়ার তৌফিক না হইতো, এতটা ব্যর্থহীন ভাবে বলার হিম্মত করতে পারতাম না। এখন তো যেটা বলতেছি এ সকল কথা আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে ব্যর্থহীন ভাবে বলার তৌফিক হচ্ছে আলহামদুলিল্লাহ। এটাই হক, এটাই সত্য, এটাই সঠিক পথ, আল্লাহ আমাদের বুঝার এবং মানার, জীবনে তা আমলে আনার তৌফিক দান করে। শুনতেছেন ভাইরা? চলো
কবিতার নাম সাদ খুনিয়া শাহাদত, সাদ খুনিয়া শাহাদত। কলিজার রক্ত বিনে যার কি তারে পাওয়া, কলিজার রক্ত বিনে যার কি তারে পাওয়া, কলিজার রক্ত ছাড়া দেই কি সুরা মেওয়া, কলিজার রক্ত বিনে যার কি তারে পাওয়া।
রক্ত ঝরান মানে যে নফসের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, যে বুজুর্গানের দিন বলেন কেউ গর্দান কাটায় শহীদ হয় আর কেউ নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে দমে দমে শাহাদতের মর্তবা লাভ করতে থাকে। আল্লাহ পাকের শহীদ, এও শহীদ, একজনের গর্দান কাটায় শহীদ আর একজনের নফসের হাজার খায়েশাতকে খতম করে দিয়ে কতল করে দিয়ে শহীদ। আমাদেরকে তৌফিক দান। শনিত মানে রক্ত। জীবন আল্লাহর ধন, এই জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করাচ্ছে। ফের এই জীবন আল্লাহর হাতে তুলে দিলাম, মাওলা আপনার ধন আপনার কাছে দিলাম, আল্লাহ খুশি হয়ে বলবে যে লয় বেহেশতের চাবিও তোর কাছে। চল তেরে কাবিল বানানা হে। চলো
সাথীকে সাথী বানাও, জ্বালাও প্রাণে বাতি, রাতি রাতারাতি হবে প্রাণ সাথী। সাথীকে সাথী বানাও, জ্বালাও প্রাণে বাতি, হবে প্রাণ সাথী। সাথীকে সাথী বানাও, জ্বালাও প্রাণে বাতি, অরাতি রাতারাতি হবে প্রাণ সাথী, অরাতি রাতারাতি হবে প্রাণ সাথী।
সাতাশি সালের কবিতা তো কোথা তুই খুঁজে বাইর করছিস? সাথী তো সাথীকে সাথী বানাও, জ্বালাও প্রাণের বাতি, সেটা কি সাথী? তো ভাই কোন আল্লাহ ওয়ালা, আর আসল সাথী তো মহান আল্লাহ, যার সাথে সর্বদা থাকবে বন্দা, তিনি আসল সাথী। যেখানে যাও বিশ্বাস করে চাই আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। যিনি সদা সাথে থাকেন তিনি আসল সাথী। তার সে সাথীকে সাথী বানাও মানে যিনি সদা তোমার সঙ্গে থাকতে চান থাকেন, সেই মহান আল্লাহকে খুশি করো, তাহলে তোমার হৃদয়ে আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। ফের আল্লাহ যখন তোমার হবে পরাধী মানে শত্রু, পরাধী মানে যে দুশ্মন শত্রু, আল্লাহ তোমার বন্ধু হলে শত্রু তোমার কি করবে? হয় তোমার বন্ধুই হবে, আর না হলে অন্তত কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم ما شاء الله
ما شاء الله ما شاء الله আমাদের প্রান্তীয় www.khankabidi.com সময়সূচি নির্ধারিতে দেওয়া হয়েছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারি। আল্লাহ আমাদের কাঠুমের প্রতিটি বয়ানি সরাসরি সম্প্রচার হয়। আমরা আল্লাহ আমাদের ধর্মের সার্বিক সুস্থতার জন্য খুব দোয়া করতে থাকবো এবং জামিয়া হাকিমের মতের জন্য ইনশাআল্লাহ খুব ফিকির করতে থাকবো। এটা অ্যাড্রেস www.khankabidi.com।